মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদান চ্যানেল দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান বা মহিমান্বিত রমজানে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা চালিয়ে থাকি এবং আমাদের সাথে মুবাল্লিগ হিসেবে একজন মুবাল্লিগ থাকেন। তো আজকেও আমাদের একটি বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে কখনো বোঝানো ছাড়বেন না। অনেকে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আমরা মানুষকে বুঝিয়ে থাকি, দিন ইসলাম যখন প্রচার হয়েছে তখনও মানুষকে বোঝানোর মাধ্যমে সেটি প্রচার হয়েছে। তো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমরা একে অপরকে বুঝিয়ে থাকি, ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা আলোচনা করব, সেটা কীভাবে বোঝানো উচিত, বোঝানোর সম্পর্কে, বোঝানোর উপকারিতা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের সাথে আলোচক হিসেবে আছেন আমাদের গোলাম ইসিন ভাই, ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো, এবং সাথে সাথে নাতখা হিসেবে আছেন মিনহাজ ভাই, ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা নাত শরীফ শুনবো। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দরুদ শরীফ ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনি। ফয়জানে রমজানের একটি দরুদ শরীফ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলী এখানে নকল করেছেন যে আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দরুদ শরীফ পড়ে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাহাফা করব, অর্থাৎ হাত মিলাবো, হ্যান্ডশেক করব। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাহাফা করার তৌফিক দান করুক। দর্শক, কিয়ামতের ভয়াবহতা এমন যেটা বলার অপেক্ষা রাখেন। আপনারা হয়তো সবসময় মাদানী চ্যানেলে শুনে থাকেন, তো আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকেও শুনে থাকেন, তো সেই সময় যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো দেখা হয়ে যায়, মোলাকাত হয়ে যায়, তাহলে তারা তো আপনার বিশেষ ব্যক্তি হবে, তাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক, এবং বিশেষ করে দৈনিক কমপক্ষে 50 বার হলেও দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আসুন আমরা একবার দরুদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটি নাত দিয়ে শুরু করি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় ফিরে যাব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাতে পাক শ্রবণ করার পূর্বে পারলে কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মদিনায় তাইয়্যেবাকে স্মরণ করতে করতে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আমিও নিয়ত করছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাতে পাক পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, জিসে চাহা ধর পে জিসে চাহা আপনা বনা লিয়া, ইয়ে বড়ি কর কি হ্যায় ফয়সলে, ইয়ে বড়ি নসীব কি বাতে হ্যায় বালাল কমানিহি কশফ তো যাবি জামানি حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله. تمہاری بیرہے جو چیر بے کل مون یا رسول اللہ, تمہاری بیرہے بے کل اے مون یا رسول اللہ, پاپے گھا کھیل ہوئے نیشیش اے جیبون یا رسول اللہ, پاپے گھا کھیل ہوئے نیشیش اے جیبون یا رسول اللہ, تمہاری بیرہ بے کول مون یا رسول اللہ, پاپے گھا کھیل ہوئے نیشیش اے جیبون یا رسول اللہ. آمی جے نیش و شوہائی اشے جا آمرا گینائی, آمی جے نیش و شوہائی اشے جا নকশায় আমার প্রাণ বিসর্জন ইয়া রাসূলুল্লাহ, নলেনের নকশায় আমার প্রাণ বিসর্জন ইয়া রাসূলুল্লাহ, পাপে ঘায়েল হয়ে اے جیبون یا رسول اللہ. کبے پان پریم شدھا تمار امیار نے مجھے করে পার প্রেম শুধা তোমার আমি আনে মাঝে আমার, কবি নয় এই তোমার হৃদয় এর গুঞ্জন ইয়া রাসূলুল্লাহ, কবি নয় এই তোমার হৃদয়ে রগুঞ্জন ইয়া রাসূলুল্লাহ, তোমারি বিরহে যচির বেকুল মন রাসূলুল্লাহ, পাপে ঘা রাসূলুল্লাহ.
হাসরে পাপিদে যখন সুপারিশ করিবে বন্টন, হাসরে পাপিদে যখন সুপারিশ করিবে বন্টন, করোনা বঞ্চিত জামি কে তখন ইয়া রাসূলুল্লাহ, করোনা বঞ্চিত জামি কে তখন ইয়া রাসূলুল্লাহ, তোমারি বিরহে চচি বেকুল মন ইয়া রাসূলুল্লাহ, তোমারি বিরহে চচি বেকুল মন ইয়া রাসূলুল্লাহ, তোমারি বিরহে চচি বেকুল মন ইয়া রাসূলুল্লাহ, পাপে ঘাইল হয়ে নিশেষ এ জীবন ইয়া রাসূলুল্লাহ, পাপে ঘাইল হয়ে নিশেষ এ জীবন ইয়া রাসূলুল্লাহ।
দর্শক, আল্লামা জামি রহমতুল্লাহ তাআলা আলাইহির তিনি ফার্সিতে এই কালামটি লিখেছেন, এটার বাংলা কাব্য অনুবাদ আমরা শুনেছি। তো আল্লামা জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অনেক বড় একজন আশিক রাসূল ছিলেন এবং হযরত পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসাল্লামের একজন কাছের অর্থাৎ নৈকট্যশীল একজন উম্মত ছিলেন, মহাব্বতের একজন উম্মত ছিলেন। এবং আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহির যে অনেক ঘটনাও আমরা শুনে থাকি। তো দর্শক, বলবো যে ওনার কালামের, ওনার আশারের যে অবস্থা, যে কেউ যদি শুনে তার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার হয়, আর তার অন্তরের অর্থাৎ যিনি লিখেছেন হযরত আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহির অন্তরের অবস্থা কেমন ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভালোবাসার, সেই ইশকের, সেই মহাব্বতের হিস্সা অংশ আমাদেরকে নসিব করুক। দর্শক, আমরা আমাদের যে আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে কখনো বোঝানো ছাড়বেন না, সে বিষয়ে আমরা আলোচনা শুরু করবো গোলাম ইসলামের কাছ থেকে। হুজুর, আর হচ্ছে যে হুজুর, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন বোঝানোর জন্য মানুষকে, এবং এই বোঝানোটা অর্থাৎ কীরকম ফায়দা মানুষকে দেয় এবং এটার ব্যাপারে যদি আজকে কিছু বলতে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি রাশেদ ভাই, আপনি যেটা বলছেন, যেটা কোরআনে কারিমের মধ্যে সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন, ওয়াজাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, এটার সারমর্ম এই ধরনের যে বোঝাও, বোঝানোর মধ্যে মুসলমানদের কী হয়েছে, উপকার হয়েছে। তো কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে বোঝানোর জন্য, আর বোঝালে মুসলমানদের উপকার হবে এটা বলা হয়েছে। কিন্তু এখানে অনেক কিছু রয়েছে, যেমন বোঝানো, কীভাবে বোঝাবো, কে কাকে বোঝাবে, কখন কি বোঝাবে, এটার কিছু
বিষয়
রয়েছে। বোঝানোর আবার ধরনও রয়েছে। এখন কেউ নামাজ পড়তেছে না, এখন যদি আমরা গিয়ে বললাম ভাই আসেন নামাজ পড়েন, নামাজ না পড়লে এরকম খবরের মধ্যে আজাব দেওয়া হবে, সাপ বিচ্ছু দেওয়া হবে, তো অনেক সময় দেখা যায় এই বোঝানোটা হিতে বিপরীত হয়ে যায়।
আচ্ছা,
তো এই ধরনের অবস্থায় তাকে আমাদেরকে এভাবে বোঝাতে হবে, নামাজের ফজিলত সমূহ বলতে হবে, যখন তাকে আমরা নামাজের ফজিলত সম্পর্কে উৎসাহিত করব, ইনশাআল্লাহ তাআলা হয়তো এই নামাজের দিকে আসতে, হ্যাঁ, দাবিত হবে, চলে আসতে পারে। আর যদি আমরা তাকে আজাবের কথা বলতে থাকি, অনেক সময় সে কি হয়ে যাবে, এটা আরো বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আরো উগ্র মেজাজের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি, এ তো অনেকদিন নামাজ পড়তেছে না, এই নামাজের মজা কিভাবে বুঝবে?
আচ্ছা,
তো আমাদের বোঝানোর অনেক কিছু ধরন রয়েছে। যেমন কাউকে আমাদেরকে এভাবে বোঝাতে হবে, অনেক এমন রয়েছে পরহেজগার মুত্তাকি এই ধরনের ব্যক্তিকে আমাদেরকে বোঝাতে হবে আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে। যখন এই আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে বুঝবে, এটা সম্পর্কে জানবে, পাশাপাশি এই যখন ইবাদত যে করতেছে, যে এটাও আল্লাহ তাআলার দয়া আপনার উপর, তখন এই শুক্রিয়ার তার থেকে বের হয়ে যাবে। তো কিছু অবস্থা এমন রয়েছে মানুষদেরকে আপনি এমনভাবে বোঝাবেন যাতে এই আল্লাহ তাআলার উপর শুক্রিয়ার উপর ধাবিত হয়ে যায়। আবার কিছুকে এমনভাবে বোঝাতে হবে সে যাতে গুনাহ থেকে বেঁচে নেকির দিকে চলে আসে। আবার কাউকে এভাবে বোঝাতে হবে সে তো নেকি করতেছে, তার নেকিটা যাতে আরও মুখলিস হিসাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, সেভাবে তাকে বোঝাতে হবে। তো বোঝানোর অনেক ধরন রয়েছে। আবার অনেক সময় আমরা দেখা যায় আমরা কঠোরভাবে বুঝিয়ে থাকি। হ্যাঁ, কোরআন শরীফে তো বলছে না বোঝানোর জন্য, বোঝানো তো উপকার রয়েছে, আমরা ধমক দিয়ে বোঝানোর চেষ্টা করি, আসলে এটাও উচিত নয়। যেমন আমার আমির আলী সুন্নত দামাত বরকাতুল আলিয়া বলেন, সে আসলে ঝগড়া বকা ঝোকা করা এগুলো আমার অভ্যাসের মধ্যে নেই, আমি চেষ্টা করি বোঝানোর জন্য। আজকে বুঝিয়েছি, এ বুঝে নাই, আরেকদিন পেয়েছি আবার বোঝাবো, তারপরেও বুঝে না, এ আরেকদিন পেয়েছি আবারও বোঝাবো, বোঝাতে থাকবো। যখন বোঝাতে থাকবো ইনশাল্লাহ একদিন তার মধ্যে এটা আমলে পরিণত হয়ে যাবে। আর মুমিন তো ঝগড়াটে হয় না, মুমিন কঠোর হয় না। যেমন হাদিসে মুবারকার মধ্যে একটা হাদিস শরীফ খুব সুন্দর রয়েছে, মুমিন নম্র হয়ে থাকে, ভদ্র হয়ে থাকে, এবং মুমিন সহজ সরল হয়ে থাকে। মুমিনের আচরণের মধ্যে এটা নাই কঠোরতা করা।
আচ্ছা,
আবার কোরআন শরীফের মধ্যে দেখা যায়, অনেকের প্রশ্ন আসতে পারে যে সাহাবায়ে কেরাম তো অনেক সময় যেহেতু যারা বিধর্মী ছিল এদের মধ্যে কিছু কঠোরতা করেছেন। হ্যাঁ, কঠোরতা এটা কখন করেছেন ওটারও একটা ইয়া রয়েছে, আশিদ্দাও আলাল কুফফার, এই সাহাবায়ে কেরামরা যারা বাতিল এদের বিরুদ্ধে কঠোর ছিল, অন্যায়ের বিরুদ্ধে এরা কঠোর ছিল, জালিমের বিরুদ্ধে এরা কঠোর ছিল। কিন্তু একজন মুসলমান আরেকজনের মুসলমানের উপর কঠোর হতে পারে না, এটা মুমিনের আলামত হতে পারে না, মুসলমানের আলামত হতে পারে না। তো আমাদের বোঝানোর ধরনটাও অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমার আমির আলী সুন্নত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াঈদ আহমদ বরকাতুল্লাহ আলিয়া উনি বলেন, বলছে মহব্বত এটা এমন একটা জিনিস না,
জি,
এটা আপনি যে কোনো কিছুকে জয় করে ফেলতে পারবেন, মহব্বত। তো আমাদেরকে বোঝাতে হবে এমনভাবে ওটা যাতে মহব্বত বড় আন্দাজে হয়, সংশোধনের নিয়তে হয়, যাতে এমনভাবে না বোঝায় যে এ মনে করতেছে একে অপমানিত করা হচ্ছে।
মাশাল্লাহ, দর্শক আমরা খুব সুন্দর কথা শুনেছি, অর্থাৎ আপনার হিকমতের মাধ্যমে বুদ্ধিমত্তার সাথে কোনো কাজ আমাদেরকে করতে হবে, বিশেষ করে বোঝানোর ক্ষেত্রে। গোলাম হোসেন ভাইয়ের কাছ থেকে শুনেছি, ইনশাল্লাহ আরও শুনবো, এখন একটি সেগমেন্টের সময় হয়েছে, সেটা নেবো, এরপর ইনশাল্লাহ ওনার কাছে আবার আসছি। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সেহরির কেমন বরকত ও ফয়েজ রয়েছে, আল্লাহ তাআলার কোটি কোটি দয়া যে তিনি আমাদেরকে রোজার মতো মহান নিয়ামত দান করেছেন, সাথে সাথে শক্তি অর্জনের জন্য সেহরির শুধু অনুমতি দেননি, বরং এতে আমাদের জন্য সাওয়াব রেখেও দিয়েছেন। নবিকুল সুলতান সরদারে দো জাহান মাহবুবে রহমান হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদিও আমাদের মতো পানাহারের মুখাপেক্ষী নন, তবুও আমাদের প্রিয় আকা মদনী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা গোলামদের খাতিরে সেহেরি করতেন, যাতে প্রিয় গোলামগণ তাদের দয়ালু মুনিব সৃষ্টিকুলের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত মনে করে সেহেরি করে নেয়। অনুরূপভাবে তারা দিনের বেলায় রোজা পালনে শক্তির সাথে সাথে সুন্নতের উপর আমল করারও সওয়াব পেয়ে যায়। হযরত সাইয়েদুনা শেখ শরফুদ্দিন ওরফে বাবা বুলবুল শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ আজ্জা ওয়াজাল আমাকে তার রহমত দ্বারা এত বেশি শক্তি দান করেছেন যে আমি পানাহার এবং কোনো আসবাবপত্র ছাড়াই জীবন যাপন করতে পারি। কিন্তু এসব বিষয় বর্জন করা আল্লাহর প্রিয় মাহবুব হাবিবে লাবিব রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত নয়, সেহেতু আমি এগুলো থেকে বিরত থাকি না। সুবহানাল্লাহ, আমার নিকট সুন্নতের অনুসরণ হাজার হাজার বছরের ইবাদত অপেক্ষা উত্তম। সেহেরি খাওয়া আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রিয় প্রিয় সুন্নতের মধ্যেও সামিল হয়ে গেল। তো কেনই বা আমরা সেহেরি না খেয়ে নিজের মধ্যে গর্ব করি? কেনই বা আমরা সেহেরি খাওয়া ছেড়ে দিব? সেহেরি না খেয়ে কেন আমরা রোজা রাখবো? নয় নয়, এটা তো অনেক বোকার কাজ। যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপর আমল করা, এটা তো অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তাই পি ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আমরা না জেনে নিজেকে অনেক কিছু মনে করে এই প্রিয় সুন্নতকে ছেড়ে দিচ্ছি, তাদের অবশ্যই ভয় হওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত এবং এই ঘটনা থেকে, এই হাদিস মুবারকা থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যাতে এরকম না হয় তা থেকে বিরত নিজেকে রাখা উচিত, অপরকেও সেই বিষয়ে নেকির দাওয়াত পৌঁছানো উচিত। আল্লাহ করিম আমরা যা কিছু শ্রবণ করলাম তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। দর্শক, খুব সুন্দর কথা শুনেছি যে সেই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহির কথা বলছেন যে তিনি খাবার ছাড়াও তিনি বাঁচতে পারতেন, আল্লাহ তাআলা ওনাকে দয়া করেছেন, কিন্তু এরপরও তিনি আল্লাহ রসুলের সুন্নতের নিয়তে সুন্নতের উপর আমল করার জন্য তিনি খাবার খেয়েছেন। দর্শক, খুব সুন্দর একটি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আমরা আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম গোলাম ইসিবের সাথে, সেটা ফিরে যাবো ইনশাআল্লাহ। জি
রাশেদ ভাই, যেটা আমির আলী সুন্নত বলেছে মহাব্বতের কথা, তো মহাব্বত এটা এমন একটা জিনিস যে যখন এটা আমরা মহাব্বতের নিয়তে কাউকে বোঝাবো, মহাব্বতের বা সংশোধনের নিয়তে কাউকে বোঝাবো, তো ইনশাআল্লাহ তাআলা এটা অনেক উপকার দিবে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আবার বোঝানোর মধ্যে এটাও রয়েছে, যেমন আমরা কাউকে এইভাবে যে না বোঝাই সে যাতে এটা মনে করে যে আমাকে তো অপমানিত করা হয়েছে, এটা বোঝানো হয় নাই।
আচ্ছা,
আর এটার ব্যাপারেও হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, রেওয়ায়েতের মধ্যে এসেছে, কারো সামনে কাউকে বোঝানো, কেউ একজন ভুল করে ফেলেছে। এখন আমরা এখানে চারজন বা পাঁচজন রয়েছি, তো আমাদের যিনি বড় বা উপরস্থ যিনি, ইনি যদি আমাদের চার পাঁচজনের সামনে কাউকে এটা সংশোধন করে দেন, বলছে এটা সংশোধন করা হলো না, তাকে অপমানিত করা হলো, এই ধরনের রেওয়ায়েত রয়েছে। তো এই জন্য আমরা যদি কাউকে বোঝানোর চেষ্টা করি একাকিভাবে, আলাদাভাবে নিয়ে আমরা আমাদেরকে বোঝাতে হবে, সবার সামনে বোঝানো এটাও কি নয়, উচিত নয়। আর মহব্বতের যেটা কথা, যে আমার আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ আসলে আমাদেরকে তো এমন এমন তরবিয়ত করতেছে, বলছে যেমন একটা যদি আমরা দেখি বিড়াল, এটা হচ্ছে একটা প্রাণী, সে বলতে পারে না, এরাও মহব্বত বুঝে। বলছে আমরা যদি কোনো বিড়ালকে যদি একটু মহব্বত ভরা আন্দাজে চু চু করে ডাকি, এ আপনার কাছে চলে আসবে, আপনার পায়ের সাথে এর শরীর লাগিয়ে দিবে, মাথা লাগিয়ে দিবে, এ ঘুরতে থাকবে। আর যদি এই বিড়ালকে আপনি ধমক দেন, এ আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তো এখান থেকেও আমাদের অনেক শিক্ষণীয় আছে।
আচ্ছা,
আমরা যদি মানুষদেরকে মহব্বত দিই, প্রাণীরা যদি মহব্বত বুঝে, তো মানুষেরা কেমন বুঝবে মহব্বত? আর মহব্বত এটা এমন একটা জিনিস, যার সাথে মহব্বত হয়ে যাবে তখন তার ব্যাপারে কিছু শোনা, তার জন্য এটা কান আমরা বধির বলি, চোখ অন্ধ হয়ে যাবে, কেন? মহব্বতের কারণে। আমার মহব্বতের মানুষ বা আমার মহব্বতের বস্তু বা আমার মহব্বতের কারোর সম্পর্কে যদি কেউ কিছু বলে, যদি এটা বলতে চায় সঠিক, তারপরে এটা আমার খারাপ লাগবে, কেন? আমি তাকে মহব্বত করি। এই জন্য মহব্বত এটা এমন জিনিস না, মহব্বতওয়ালা ব্যক্তি যদি তার ওই ব্যক্তিকে বোঝায়, সে তাড়াতাড়ি মেনে যায়। আলহামদুলিল্লাহ, আমার আমির আহলে সুন্নত আমাদেরকে এটা শিখাচ্ছে যে আজকে আমার আমির আহলে সুন্নত পুরো দুনিয়ার মধ্যে প্রায় বলা হচ্ছে কম বেশ 200টি দেশ বা 200টিরও অধিক দেশ, আমরা বাংলাদেশের মধ্যে তো আমির আহলে সুন্নতকে দেখিও নাই, এখানে তশরিফও আনে নাই আমির আহলে সুন্নত। তারপরও অনেক সময় দেখা যায় আমাদের জিম্মাদারের মধ্যে কেউ কাকে বোঝাচ্ছে, হয়তো মানতেছে না, উনি ওনার অভিমতটা প্রকাশ করতেছে, ব্যক্ত করতেছে, কিন্তু যদি বলা হয় আমির আহলে সুন্নত এরকম বলেছে, সাথে সাথে বলতেছে আমির আহলে সুন্নত বলেছে তাহলে ঠিক আছে, সাথে সাথে মেনে যায়। এটা হচ্ছে কি একটা মহাম্মহাব্বত, আমির আহলে সুন্নত বলেছে বাস শেষ, এখানে আর কোনো প্রশ্ন নেই। তো আমাদেরকেও বোঝানোর আন্দাজটা এমন হবে, আর বোঝানো এটা ছেড়ে দেওয়া যাবে না,
যে
বোঝাতে হবে কেউ ভুল করেছে, আমরা তো এটা পারি না আসলে, স্বাভাবিকভাবে রাগ চলে আসে একবার দুইবার বোঝানোর পর, না আমরা অনেক বুঝিয়েছি একে এ হবে না, একে বাট করে দিই, একে নট করে দিই, আমরা এ ধরনের কথা বলে থাকি। পরিবারের মধ্যে ছেলে সন্তান যদি থাকে আমরা এদেরকে এভাবে বলি, এ আর হবে না, একে পড়ালেখা আর হবে না, একে কোনো কাজের মধ্যে পাঠিয়ে দিই, গ্যারেজের মধ্যে পাঠিয়ে দিই
বা
কোনো চাকরির মধ্যে পাঠিয়ে, এই শেষ বরবাদ হয়ে গেছে। এই কত বুঝালাম, কত বুঝালাম, একবার বা দুইবার তিনবার এরকম।
বুঝানোর আন্দাজটা কেমন ছিল?
আন্দাজ তো ঠিক ছিল না। তো এই জন্য আমাদেরকে বোঝাতেও হবে, আবার বোঝাটা বোঝানোর মতো হতে হবে।
এখানে একটি কথা বলছে, আপনার কথা আমার মনে পড়ে গেছে, যে আমির আহলে সুন্নাত একবার বলছেন যে উনি কারোর সাথে, উনি যখন মোলাকাত করেন তো অনেক সময় বাপ ছেলে দুজন আসে, তো বাবা বলে যে আমির আহলে সুন্নাতকে বাচ্চা ছেলের ব্যাপারে যে আমার ছেলে এরকম করেছে, এরকম করেছে, এরকম বলেছে, এটা এটা এই খারাপ কাজ করে, এই খারাপ কাজ করে, একে একটু বোঝান, এই ব্যাপারে আমির আহলে সুন্নাত অনেক সময়,
হ্যাঁ আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারার মধ্যে বলেছেন, বলছে এটা এর সামনে যে বলা যে আমির আহলে সুন্নাতকে বলতেছে যে আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে এরকম করে দুষ্টামি করে, হুজুর আপনি একটু বলেন, এটা মাঝে মধ্যে আমাদেরও হয়ে থাকে অনেক সময়, জামিয়াতুল মদিনা মাদ্রাসার মধ্যে আমাদের অনেক সময় এইভাবে বাবা অভিভাবক যারা বাবা যারা আছে ছেলের সঙ্গে, হুজুর একটু একে বুঝান, এ মাদ্রাসে থাকলে ভালো থাকে,
বাসায়
গেলে দুষ্টামি করে, এরকম কথা শুনেন, আমাদের একটু হুজুর একে বুঝান। তো এটা আমির আহলে সুন্নাত মানা করেছে, এটা তো তাকে ডিগ্রেড করে দিলেন, আপনি অপমানিত করলেন, আপনার যদি এগুলো বলা থাকতো হুজুরকে আপনি আলাদা বলেন, অথবা লিখে কাগজের মধ্যে দেন যে একে এই ব্যাপারে একটু বুঝাবেন আপনি। এখন আপনি যখন হুজুরকে এ বলে দিয়েছেন, আরও এর সামনে বলে দিয়েছেন, এ তো শুনে গিয়েছে, এ তো বলতে যে আমার তো শেষ করে দিয়েছে, আমাকে তো অপমান করা হয়েছে এখানে, তো এটা আরও বিপরীত হয়ে যায়, তখন এ আরও বুঝে না, আরও উগ্র স্বভাবের হয়ে যায়। তো আমাদের আন্দাজ আসলে আমাদের ধরন বোঝানোর আন্দাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আর আমরা অনেক সময় ঘরের মধ্যে দেখি আমরা বোঝাতে পারি না, বোঝানোর মতো বোঝাতে পারি না, কিটকিটে হয়ে যায়, রেগে যায়, আমাদের আওয়াজটা বড় হয়ে যায় গলা ঘরের মধ্যে একটু উল্টাপাল্টা করলে। তো আসলে আমাদের উচিত তখন হচ্ছে কি, এই ছেলেদেরকে বা ঘরের কোনো সদস্যকে বোঝানো, হ্যাঁ এ এখন করতেছে না, তখন একে কিছু সময় একাকীভাবে গিয়ে এবার যে আপনি যে এটা করেছেন, এটা তো এইরকম করলে এরকম হতো, এরকম করলে এরকম হবে, এটা এটা উচিত হয় না, এই ধরনের বোঝাতে হবে, তাহলে কি হবে ইনশাআল্লাহ তাআলা ওই বোঝানোটা কাজে চলে আসবে, যেটা কোরআনে কাজিমের মধ্যে রয়েছে, মুসলমানদেরকে বোঝাও, বোঝানোর মধ্যে কি রয়েছে উপকার রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আমির আহলে সুন্নাত আজকে পুরো দাওয়াত ইসলামী যে এত লক্ষ লক্ষ ইসলামী ভাই, এগুলো কিসের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে এসেছে, যাকে পেয়েছেন আমির আহলে সুন্নাত নামাজের দাওয়াত দিয়েছেন, কোরআন সুন্নতের পথে আসার জন্য দাওয়াত দিয়েছেন, সুন্নতের উপর আমল করার জন্য দাওয়াত দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার জন্য দাওয়াত দিয়েছেন, শরীয়ত মোতাবেক চলার জন্য দাওয়াত দিয়েছেন, যাকে পেয়েছেন একজন একজন করে বুঝিয়েছেন, আজকে আলহামদুলিল্লাহ এই বোঝানোর বরকতে আজকে আমরা দেখতেছি দাওয়াত ইসলামী
মাশাআল্লাহ। দর্শক আমরা খুব সুন্দর কথা শুনেছি যে বোঝানোর কারণে আজকে দাওয়াত ইসলামী পুরো বিশ্বে খুব সহজভাবে খুব তাড়াতাড়ি পৌঁছেছে এবং খুব ভালোভাবে উত্তমভাবে পৌঁছেছে। তো বোঝানোর অনেক উপকারিতা ইনশাআল্লাহ আমরা আরও শুনবো, এখন আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা দেখে সেটা শুনে ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। জি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসালা নিয়ে। আজকের বিষয় হচ্ছে রোজা অবস্থায় ঠান্ডা গ্রহণের জন্য গোসল করা অথবা কুলি করা প্রসঙ্গে। প্রিয় দর্শকবৃন্দ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন মনোযোগ সহকারে শ্রবণ করি। দারুল ইফতাহে সুন্নতের ওলামায়ে কিরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে ওলামায়ে কিরামগণ এই মাসালার বিষয়ে কি বলেন, যে অনেক লোক মনে করে রোজা অবস্থায় ঠান্ডা গ্রহণের জন্য গোসল করা অথবা কুলি করা এটা মাকরুহ রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, যখনই দারুল ইফতাহে সুন্নতের ওলামায়ে কিরামগণের নিকট এই প্রশ্ন করা হয়েছে, তখন তার যে উত্তর দেওয়া হয়েছে তার সারমর্ম আমি বর্ণনা করার চেষ্টা করছি। ঠান্ডা গ্রহণের জন্য গোসল করা অথবা কুলি করা শরীয়তে মাকরুহ নয়, কিন্তু এটা দ্বারা যেন পেরেশানি প্রকাশ করা উদ্দেশ্য না হয়। অর্থাৎ অনেক সময় এটা দেখা যায় যে রোজা রেখে অনেকে গোসল করছে আর সে প্রকাশ করছে যে অনেক গরমের মধ্যে অনেক কষ্ট করে সে রোজা রাখছে। আবার অনেকে ইশারাঙ্গিতের মাধ্যমেও এটা প্রকাশ করে যে অনেক কষ্ট করে অনেক গরমের মধ্যে সে রোজা রাখছে। তো এই ধরনের করা এটা উচিত নয়। তবে সাধারণত রোজা অবস্থায় ঠান্ডা গ্রহণের জন্যে গোসল করা অথবা কুলি করাতে কোনো সমস্যা নেই, এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাসআলা, যে রোজা অবস্থায় ঠান্ডা গ্রহণের উদ্দেশ্যে গোসল করা এবং কুলি করা সম্পর্কে আমরা জানতে পারলাম। আর আমাদের উচিত হবে আমরা শরীয়তের বিষয় সম্পর্কে নিজে জানা এবং এর উপর আমল করা, সম্ভব অনুযায়ী অন্যের নিকট পৌঁছে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আর উত্তমভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর একটি শরী মাসালা শুনেছি যে অনেকের এখন গরমের সিজন এবং রোজার সময় অনেকে হয়তো অনেক খুব অস্থির হয়ে থাকেন, অনেক সময় কারেন্ট যদি চলে যায় বা গরম যদি বেশি হয়, তো এক্ষেত্রে আপনারা গোসল করতে পারবেন ঠান্ডা পানি দিয়ে। এটা এটা অনেকে এটার জন্য এটার ক্ষেত্রে অনেকে বলেন যে রোজা মাকরুহ হবে বা এরকম, তো সেক্ষেত্রে আমরা শুনেছি সেই বিষয়টা যে রোজার উপর কোনো প্রভাব পড়বে না, আপনি গোসল করতে পারবেন, রিল্যাক্স হতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এরকম আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ, অনেক কিছু আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ শিখতে পারবেন। আমরা আমাদের যে বিষয় কথা বলছিলাম যে বুঝানোর ব্যাপারে, আমরা আবার আমাদের গোলাম হোসেন ভাইয়ের কাছে ফিরে যাবো। ঠিক আছে
রাশেদ ভাই, আরেকটা জিনিস হচ্ছে আমরা বুঝাবো পাশাপাশি দোয়াও করতে হবে।
আচ্ছা,
যেমন পরিবারের মধ্যে বা আমরা যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে বা শিক্ষক ছাত্রদেরকে, মা বাবা ছেলে সন্তানদেরকে আমরা বুঝিয়ে থাকি, কিন্তু বোঝানোর পাশাপাশি আমাদেরকে দোয়াটাও এটা করতে হবে আল্লাহ তাআলার দরবারে। যেমন এই 72টি নেক আমল ওই রিসালার মধ্যে মিরাইল সুন্নাহ যে ঘরের 19টা মাদানে ফুল দিয়েছেন, তো ওখানের মধ্যে একটা মাদানে ফুল এটা রয়েছে, মানে ঘরের যারা রয়েছে বাসিন্দা যারা রয়েছে, ঘরের অধিবাসী যারা রয়েছে, এদের জন্য দোয়া করা যাতে সবাই সুন্নতের উপর আমলদার হয়ে যায়, এটা একবার হলেও দোয়াটা করার জন্য বলেছেন আমিরুল মুমিনীন।
দৈনিক
নামাজের পরে, পাঁচ সপ্তাহ নামাজের পরে যে আমি বলার চেষ্টা করতেছি, আল্লাহুম্মা রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা একবার করে পাঠ করার জন্য বলেছেন প্রত্যেক নামাজের পরে। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা চাইলে ওই ঘরটা সুন্নতের আমলদার ওয়ালা হয়ে যাবে, সুন্নতের অনুসারে ওয়ালা ঘর হয়ে যাবে, নামাজের পাবন্দি ওয়ালা ঘর হয়ে যাবে, কোরআন ও হাদিস মোতাবেক জীবন যাপন করে এই ধরনের ঘরে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের বোঝানো এটা ছাড়া যাবে না, আবার দোয়াটাও ছাড়ানো যাবে না, দোয়াটাও করতে হবে আবার পাশাপাশি বোঝাতেও হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ওই বোঝানোটা কাজে আসবে। আবার অনেক সময় দেখা যায় অনেকের বোঝানোতে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আবার অনেকের বোঝানোতে কাজ হয় না, অনেকে একটু করে বললে বাস ভাই বেটা এরকম করিও না, এ আর করতেছে না, আবার অনেকে বোঝাতে বোঝাতে অনেক বোঝাচ্ছে তারপরও কাজ হচ্ছে না। তো এটার মধ্যেও আমাদেরকে ইয়া করা জরুরি, আমাদের নিজেদের দিকে তাকানো জরুরি যে আমি তো বোঝাচ্ছি, আমার অবস্থা কি, আমার আমার চারিত্রিক বলেন, আমার ব্যবহার বলেন, আমার আন্দাজের মধ্যে কি অবস্থা, আমার কি নামাজগুলো ঠিক রয়েছে, আমার কোরআন তেলাওয়াতের কি অবস্থা, আমার মুখের কি অবস্থা। অনেক সময় মুখের একটা প্রভাব থাকে, মুখের একটা তাসির থাকে, এটা মানুষের দিলের মধ্যে তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যায়, মানুষের অন্তরে এটা ঢুকে যায়, ওই কথাটা তীরের মতো ঢুকে যায়। আবার অনেকে এমন আছে বোঝাতে থাকে তার এটা কাজ হয় না। তো আমাদেরও আমাদের চরিত্রের মধ্যে আমাদের স্বভাবের মধ্যেও পরিবর্তন আনতে হবে। কেমন পরিবর্তন, যে আমি একজন আলিম থেকে শুনেছি, উনি বলেছেন এভাবে ওনার বয়ানের মধ্যে, খুব মাদানিফুল আমার এটা সুন্দর লেগেছে। তো উনি বলতেছে অনেক সময় মা বাবারা ছেলে সন্তানকে বোঝানোর জন্য চেষ্টা করে, কিন্তু এরা বোঝে না, এরা কথা শুনে না। তো উনি বলতেছে কিভাবে এরা কথা শুনবে আপনার, আপনি কি শুনতেছেন?
আল্লাহ আকবার,
আল্লাহ তাআলা আপনার উপর কত হুকুম আহকাম কি করেছেন, নাজিল করিয়েছেন, শরীয়তের অনেক বিধি বিধান আল্লাহ তাআলা আপনার উপর নাফিস করেছেন, আপনি আল্লাহ তাআলার হুকুম কয়টা মানতেছেন? তো আপনি যখন আল্লাহ তাআলার হুকুম মানতেছেন না, তো আপনার হুকুম কিভাবে আপনার পরিবার ছেলে সন্তান মানবে? আমরা এটা খেয়াল রাখি, আমরা যখন বোঝাচ্ছি, অনেকে বুঝতেছে না, আমাদের ছেলে সন্তান বলি বা আমাদের ছাত্ররা বলি বা আমাদের যারা অধীনস্থ আছে, এরা যখন বুঝতেছে না, এখন আমি চিন্তা করি আমি আল্লাহ তার রসুলের কয়টা
কয়টা মানছি,
কয়টা মানতেছে, কয়টা মানতেছে না, এটাও খেয়াল করা দরকার। তো এগুলো আমাদেরকে খেয়াল করে আমরা যখন এভাবে ইনশাআল্লাহ তাআলা এই শরীয়তের পাবন হয়ে যাব, ইনশাআল্লাহ তাআলা আমাদের বোঝানোর মধ্যে ইনশাআল্লাহ কি হয়ে যাবে, মুসলমানদের উপকার আসবে। তো বোঝানো এটা ছাড়া যাবে না। যেমন আমি দুয়ারও কথা বললাম, পাশাপাশি আমার একটা ঘটনা স্মরণে পড়তেছে এখন, হযরত দাতা আলী হাজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাতা গঞ্জে বখশ লাহোরি যিনাকে বলা হয়, যে আমার খাজা গরিবে নওয়াজ আলাই রহমা, ওনার দরবারে 40 দিন যাবত কি করেছেন, চিল্লা করেছেন, ওখানে উনি ইবাদত রিয়াজত করেছেন। তো আমার দাতা আলী হাজবেরি আলাই রহমার একটা ঘটনা এরকম রয়েছে, উনি এভাবে কিছু মুরিদ নিয়ে নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছেন, তো কিছু বাচ্চা তো এরা খেলাধুলা করতেছে। তখন আমার হযরত দাতা আলী হাজবেরি আলাই রহমা রোদ পড়তেছে, তখন উনি মাথার টুপিটা ইয়া করে এই নদী থেকে একটু পানি দিল মাথায়। তো তখন আমার দাতা আলী হাজবেরি আলাই রহমার মাথার মধ্যে চুল ছিল না, চুল হয়তো মুন্ডানো ছিল এই ধরনের ইয়া, মাথায় গরম লাগতেছে, একটু পানি দিয়েছে ঠান্ডার জন্য। এখন যখন মাথা থেকে পাগড়ি হোক বা টুপি হোক এটা যখন সরিয়ে নিল, ওই যারা ছেলেরা ওখানে খেলাধুলা করতেছে এরা দেখে ফেলেছে। এখন আমাদের এখানে সচরাচর হয়ে থাকে ছেলেরা দুষ্টমি করে, বিভিন্নভাবে বলে থাকে, তো এইভাবে বলা বলে শুরু করলো হুজুরকে, আমার দাতা আলী হাজবেরি আলাই রহমাকে। তো ওনারা তো হেঁটে যাচ্ছে, এরা পিছনে পিছনে গিয়ে একটু দুষ্টামি করতেছে। তখন আমার দাতা আলী হাজবেরি আলাই রহমার যারা কিছু একজন মুরিদ এইভাবে ছিল বেশি ইয়া, হুজুর আমি তো এগুলো সহ্য করতে পারতেছি না, পীর সাহেবকে বলতেছে যে আপনার সামনে এরা এত দুষ্টামি করতেছে, এত ইয়া মন্তব্য করতেছে, এটা আমার তো ভালো লাগতেছে না, আপনি এদের জন্য বদদোয়া করুন। এখন এটা বারবার উনি বলতেছে, আমার দাতা আলী হাজবেরি আলাই রহমা মুসকে হাসতেছে। তো যখন বারবার বলতেছে তখন মুরিদেরও একটু তিলকুশি করার জন্য বলছে আচ্ছা হাত তোলো, তো এরাও সবাই হাত তুললো। তখন আমার দাতা আলী হাজবেরি আলাই রহমা দোয়া করতেছে, বলেছেন বদদোয়া করার জন্য করতেছেন দোয়া, বলতেছে এ আল্লাহ এরা দুনিয়াতে যেভাবে হাসি খুশি, অর্থাৎ এরা হাসি খুশি করে তামাশা করতেছে, দুষ্টামি করতেছে, দুনিয়াতে এরা যেভাবে হাসি খুশি বা এইভাবে হাসি খুশির মধ্যে রয়েছে, আল্লাহ আখেরাতের মধ্যেও এদেরকে হাসি খুশিতে রাখো, এইভাবে দোয়া করতেছে আমার দাতা আলী হাজবেরি আলাই রহমা। আচ্ছা দোয়া করার পর আমিন শেষ করে দিল। এখন ওই মুরিদ বলতেছে হুজুর এটা কি, এখন আমি বললাম হুজুর আপনি বদদোয়া করার জন্য আপনি করতেছেন, এরা দুনিয়াতে যেভাবে হাসি খুশি আরামে থাকবে আখেরাতের মধ্যেও রাখো। আচ্ছা তো বলতেছে আসলে বদদোয়া করাটা তো আমার রসুলের সুন্নত না, আমার নবীর সুন্নত হচ্ছে দোয়া করা। আচ্ছা এই কথাগুলো শেষ এখনো পুরাপুরি হয়তো করতে পারে নাই, দেখা যাচ্ছে ওই ছেলেগুলারা ওই এরা রওনা হয়ে যাচ্ছে, ওরা দূরে দূরে আসতেছে, হুজুর হুজুর ভাবে দূরে দূরে আসতেছে যারা দুষ্টমি করেছে। দেখুন এসে আমার দাতা আলী হাজবেরি আলাই রহমার পায়ের মধ্যে পড়ে গিয়েছে, হুজুর আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে তওবা করান, আপনার মুরিদ হিসাবে কবুল করে দেন।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দর্শক আমরা খুব সুন্দর কথা শুনেছি যে আসলে দেখুন হয়তো আমাদের ক্ষেত্রে হলে আমরা রাগ হয়ে যেতাম ওনাদের উপরে, বদদোয়া তো আমাদের গাড়ি চলে না এমনিতে, এরপরে আমরা চালানোর চেষ্টা করতাম, এমনিতে ভালো কথার মধ্যে আমাদের প্রভাব নাই, ভালো দোয়া আমাদের হয়তো কবুল হয়, মানে কবুল ইয়াগুলো দেখি না, তো আমরা বদদোয়া করার চেষ্টা করে থাকি। তো যাই হোক, এটা থেকে আমরা একটা শিক্ষণীয় বিষয় আমরা পেয়েছি যে আমরা সবাইকে বদদোয়া না করে শুধু দোয়া দিই, দোয়া করে আমার রাসূলের সুন্নাত। আমিও আজকে থেকে নিয়ত করছি, ইনশাল্লাহ আপনারা নিয়ত করুন। দর্শক আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা শুনে আমরা আবার আসবো। জি,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনব আব্দুর রহমান বা আব্দুল্লাহ নাম, তার সম্পূর্ণ নাম ডাকার অভ্যাস সম্পর্কে আমরা শুনব। সদরুশ শরিয়া বদরুত তরিকা আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি আরও লিখেন যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান তো খুব প্রিয় নাম, খুব ভালো নাম, কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে এই নাম দুটি তথা আব্দুর রহমান এবং আব্দুল্লাহ এই নাম দুটি ডাকার ক্ষেত্রে মানুষ এমনভাবেই ডাকে, তখন আব্দুর রহমানকে শুধুমাত্র রহমান এবং আব্দুল খালিক এই নামগুলোকে শুধুমাত্র রহমান রহমান বলে এবং খালিক খালিক বলে ডাকা হয়ে থাকে। কিন্তু আল্লাহ পাক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে রহমান ডাকা স্পষ্টভাবে হারাম, এবং আব্দুল মাবুদকে শুধুমাত্র মাবুদ বলে ডাকা, এভাবে আব্দুর রহমান এবং আব্দুল মাবুদ এই নাম দুটির মধ্যে শুধু আব শব্দ দুটিকে বাদ অর্থাৎ ফেলে দিয়ে শুধুমাত্র রহমান এবং মাবুদ বলে ডাকা সুস্পষ্ট হারাম। রহমান শব্দাবলীর ক্ষেত্রে কোনো সময় আলিফগুলোকে বাড়িয়ে দেওয়া হয় এবং কোনো সময় শব্দকে চর্বণ করে ডাকা হয়। সুতরাং এক্ষেত্রে এইভাবে নামগুলা ডাকা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। আমাদের উচিত হচ্ছে নাম ডাকার সময় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালিক এবং আব্দুল মাবুদ এই নামগুলাকে পরিপূর্ণভাবে ডাকা, এবং এই নামগুলা পুরোপুরিভাবে সম্পূর্ণ নাম ডাকার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তা না হলে শরীয়তের দৃষ্টিতে শুধুমাত্র মাবুদ, রহমান, খালিক এইভাবে নাম ডাকা শরীয়তের দৃষ্টিতে সুস্পষ্টভাবে হারাম বলে ঘোষণা করা হয়েছে। বাহারে শরীয়ত তৃতীয় খণ্ড 356 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, এবং আল্লাহ পাকের নামকে পরিবর্তন করা সুস্পষ্টভাবে কুফরি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, অনেকেই আব্দুল্লাহ, আব্দুল খালিক বা আব্দুর রহমান এই নামগুলোর মধ্যে নামগুলোকে বিকৃত করে শব্দ বাড়িয়ে দিয়ে কমিয়ে ফেলে যখন নাম ডাকা হয় তখন মিনিং চেঞ্জ হয়ে যায়, সেজন্য ওই নামগুলো ডাকার সময় শুদ্ধভাবে সঠিকভাবে ডাকতে হবে, কারণ আল্লাহ পাকের নাম পরিবর্তন পরিবর্ধন করা সুস্পষ্টভাবে কুফরি। বাহারি শরিয়ত দ্বিতীয় খণ্ড 462 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। সুতরাং আমাদের উচিত যখন আমরা নাম ডাকব তখন নামগুলা এমনভাবে ডাকা উচিত যে যে নামের কোনো অর্থ পরিবর্তন না হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দর্শক খুব সুন্দর মূল্যবান তথ্য আমরা শুনেছি, কাউকে শুধু রহমান এটা ডাকা যাবে না, এটা আব্দুর রহমান ডাকতে হবে, অর্থাৎ আব্দুর অর্থাৎ রহমানের বান্দা তা এটার অর্থ। তো আমরা এরকম অনেকে শুনেছি, অনেকে আমরা আমাদের নাম ডাকার ক্ষেত্রে ভুল করে থাকি, সেক্ষেত্রে আমরা গুনাহগার হব, তো এই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দর্শক এই পর্যায়ে আমরা একটি নাতে পাক শুনবো ইনশাআল্লাহ মিনহাজের কাছ থেকে, এরপর আমরা আবারও ফিরে আসবো আমাদের আলোচনায় ইনশাআল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله খুদার প্রিয় নবী আমাদের, খুদার প্রিয় নবী আমাদের, তিনি রহিম তিনি শফিয় তিনি রসুল তিনি মুতাতিনি অসীম তিনি সাল্লা আলাইহি কায়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি কায়া হাবিবাল্লাহ প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান তাহারি নুসকলে নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি সাল্লা আলাইহি কায়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি কায়া হাবিবাল্লাহ আল্লাহ সাল্লা আলাইহি কায়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি কায়া হাবিবাল্লাহ আবেদন করার নিজে প্রয়োজন জানেন নবী সবার অবস্থা শয়ন রসুলে আকরাম শুনেন সবই রসুলে আকরাম শুনেন সবই বশির তিনি আলিম তিনি সাল্লা আলাইহি কায়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি কায়া হাবিবাল্লাহ আল্লাহ সাল্লা আলাইহি কায়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি কায়া রাসূলুল্লাহ গোলাম আমি মালিক তিনি গোলাম আমি মালিক তিনি চাকর আমি মনিব তিনি গোলাম আমি মালিক তিনি চাকর আমি মনিব তিনি মহান খোদা কৃপা দয়া মহান খোদা কৃপা দয়া হাফিজ তিনি করিম তিনি সাল্লা আলাইহি কায়া রাসূলুল্লাহ কায়া হাবিবাল্লাহ আল্লাহ সাল্লা আলাইহি কায়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি কায়া হাবিবাল্লাহ
মাশাআল্লাহ সুবহানাল্লাহ দর্শক আমরা এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে আমাদের ডাক্তারের পরামর্শ ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো জি
সম্মানিত দর্শকবৃন্দু আজকে আমি আপনার সাথে আলোচনা করব রমজান মাসে রোজা রেখেও ওজন না কমার কারণটা কী প্রথমেই বলে নিই এটা অবশ্য আমাদের অনেকেরই আপনার অবজারভেশন প্রসূত একটি ইয়ে অনেকেই জানি যে রমজান মাসে অ্যাকচুয়ালি আসলে আমাদের ক্যালোরি কম নেওয়ার কথা আমরা কিন্তু আসলে ক্যালোরি কম নিচ্ছি না 12 ঘন্টা বা 14 ঘন্টা রোজা রেখে আমরা যে ক্যালোরিটা কম নিচ্ছি সেটা কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে পুষিয়ে নিচ্ছে আপনার ইফতারিতে বা সেহরিতে বা রাতের খাবার যেটা সেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড বা অন্য খাবারের মাধ্যমে সুগারি ড্রিঙ্ক হ্যাঁ সেগুলোর মাধ্যমে আমরা অনেক পরিমাণে সেই এটা পুষিয়ে নিচ্ছি দ্বিতীয়ত আমরা যে ওয়েট কমানোর যে দুটো বেসিক মেকানিজম, একটা হচ্ছে আপনার ক্যালোরি কম নেওয়া, একটা হচ্ছে ফ্যাট বার্ন করা, যে শারীরিক পরিশ্রম বাড়িয়ে বা ব্যায়ামের মাধ্যমে অন্য কোনোভাবে ফ্যাট বার্ন করা। আমরা কিন্তু রোজা অবস্থায় এই জিনিসটা কমিয়ে দিচ্ছি। দেখা যায় যে আমরা রোজা রেখে 10-11টা পর্যন্ত ঘুমাচ্ছি, বিকেল আবার ঘুমাচ্ছি খিদে কম লাগার জন্য। এই দুইটো মিলিত প্রসেসে আমাদের বেসিক্যালি ওজনটা না কমে আরও বেড়ে যাচ্ছে। তৃতীয়ত যে একটা মেকানিজম, আমাদের সঠিক ওজনের সুষম ইয়েটে বজায় রাখার জন্য একটি স্লিপ সাইকেল অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে থাকে। কিন্তু রোজায় কিন্তু আমাদের এই স্লিপ সাইকেলটার ব্যাঘাত ঘটে। স্লিপ সাইকেল বলতে যে স্বাভাবিক ঘুমের যে চক্রটা, আমরা ইউজুয়ালি অন্য সময় রাতের বেলা ঘুমাই 12টা থেকে 5টা, 6টা বা 7টা, হ্যাঁ, আর দিনের বেলা যেয়ে কাজ করে। রোজায় কী হয়, আমরা রাতে দেরি করে ঘুমোতে যাই, সেইরিতে একবার উঠতে হয় আর দিনের বেলা ঘুমাচ্ছি। এই যে স্লিপ সাইকেল বা স্বাভাবিক ঘুমের চক্রের যে ব্যাঘাত ঘটছে, এর ফলে শরীরে বিভিন্ন ধরনের হরমোনের নিঃসরণেরও আপনার যে স্বাভাবিক সময়টা সেটারও ব্যাঘাত ঘটছে। যেমন লেপটিন নামে একটি হরমোন আছে যেটা আমাদের ক্ষুধারুদ্র করে থাকে, আমাদের ফ্যাট সেল থেকে নির্গত হয়, সেটির নিঃসরণেও একটু ব্যাঘাত ঘটছে। তারপর আপনার যে গ্রোথ হরমোন বলেন, হ্যাঁ, তারপরে ইনসুলিনের গ্রোথ ফ্যাক্টর, এসব হরমোনের কম বেশি বিভিন্ন রকমের নিঃসরণের কম বেশি হওয়ার কারণে একটি কমপ্লেক্স মেকানিজমে আলটিমেটলি আমাদের ওজনটা না কমে বরঞ্চ বেড়ে যাচ্ছে। আর এত সব বাদ দিয়েও যদি আমরা দেখি যে আমরা কেউ অত্যন্ত সচেতনভাবে যে এই সচেতনতা গ্রহণ করলাম যে আমরা ক্যালোরি ইনটেক কম করলাম, যে রোজা রাখলাম, সেহরি স্তরে কম খেলাম, তারপর আমাদের যে ফ্যাট বার্নিং প্রসেস, যে শারীরিক পরিশ্রমও বেশি করলাম, এরপরও যদি আমরা দেখি যে আমাদের কারো ওজন কমছে না বা বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের কোনো হরমোনজনিত রোগ রয়েছে। কী কী রোগ থাকতে পারে? একটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থির রোগ, যে হাইপোথাইরয়েডিজম, সেই কারেন্ট হতে পারে। একটা হচ্ছে আমাদের বিশেষ করে মহিলাদের ওভারি বা ডিম্বাশয় একটা রোগ রয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, এই দুটি রোগ বেসিক্যালি। এছাড়াও আপনার পিটুইটারি গ্ল্যান্ডের বা আমাদের যে মস্তিষ্কে ছোটো একটি গ্রন্থি রয়েছে নাম পিটুইটারি গ্ল্যান্ড, সেটারও কিছু হরমোনের রোগের কারণে আমাদের এই স্ট্রিক্ট প্রসিডিউর ফলো করার পরেও, যে কম ক্যালোরি নেওয়া এবং আপনার ফ্যাট বার্নিং করা, এই দুটোর পরেও যদি রোজা রাখার পরেও আমাদের ওজন বেড়ে যায়, অবশ্যই আমাদের এই ডায়াগনোসিসগুলো মাথায় রাখতে হবে এবং অবশ্যই একজন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর পরামর্শের কাছ থেকে শুনেছি, বিশেষ করে রোজার রমজান মাসে অনেকের ওজন কমে না, তো সেই ব্যাপারে আমরা শুনেছি যে ঘুমের এই এটা নড়ে যাওয়ার কারণে অনেকের হয় না। তো সেক্ষেত্রে আসলে প্রত্যেক কিছু প্রত্যেক মানুষের আসলে প্রতি 3 মাস পর পর ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত, বা প্রতি মাসে যদি আপনি একজন আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন, এবং বিশেষ করে প্রতি 6 মাসে আপনি আপনার পুরো বডি যদি চেক আপ করেন যে কোনো রোগ আপনার আছে কিনা, হয়েছে কিনা, সেক্ষেত্রে আপনি সুস্থ থাকবেন, আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং জটিল এবং কঠিন রোগ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা শিফা দান করুক। আমরা আমাদের যে আলোচনা করছিলাম যে বুঝানোর ব্যাপারে, আমরা আমাদের কোরআন সুরার কাছে ফিরে যাবো।
রাশেদ ভাই, এখানে আরও ওই আমাদের বোঝানোর ব্যাপারে, আসলে এটা নিয়ে যদি আমরা বলতে চাই, অনেক সময়ের দরকার, অনেক কিছু রয়েছে বোঝানোর মধ্যে, এটা অনেক একটা মানে অনেক বিশাল একটা বিষয়। তো আসলে বোঝানোর মধ্যে আরও একটু কিছু জিনিস হচ্ছে, অনেক সময় দেখা যায় ওই আমরা যেটা আলোচনা করেছিলাম যে অনেকের এটা আমাদের ভাষাটা দেখতে হবে, মুখের ভাষাটা। আপনি যখন মিষ্টি ভাষায় কথা বলবেন, সুন্দর করে কথা বলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন, তখন আপনার কাছে আসবে মানুষ। এখন আপনি যখন একদম খরা ভাষায় বলবেন, তাহলে অনেক দূরে চলে যাবে। আচ্ছা, আর যদি একটু খরা থেকে আর একটু বলে মানে ওনার ভাষার মধ্যে কোনো রসকস নাই, মজা নাই, তাহলে আপনার সাথে প্রয়োজনে কথা বলবে, যে অপ্রয়োজনে কথা বলবে না। তো এই জন্য আমাদের এটা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের মুখের ভাষাটাও খুব সুন্দর করতে হবে, মিষ্টি করতে হবে, যাতে আমার কাছে লোকেরা আসে, আমার কথা শোনার জন্য এই বসে। এখন আমার ভাষা যদি খরা হয়, তাহলে একে এ তো আমাকে এদিকে দেখলে ওইদিকে চলে যাবে, উনি খরা ভাষায় কথা বলবে, ওনাকে বলা যাবে না। আচ্ছা, আর যদি রসকস ছাড়া কথা বলি আমরা, তো ও প্রয়োজন আমার কাছে আসবে, এরপর চলে যাবে, সাথে সাথে চলে যাবে, ধারাবে না। তো আমরা যদি মিষ্টি ভাষার অধিকারী হয়, আমাদের মুখের ভাষাটা যদি সুন্দর হয়, আমাদের ব্যবহার যদি সুন্দর হয়, অনেক সময় দেখা যায় কেউ এসেছে আপনার কাছে এক মিনিটের জন্য, এই পাঁচ মিনিট থেকে যাবে, কেউ পাঁচ মিনিট এর কাজ রয়েছে আপনার সাথে, এ আরও দশ মিনিট অপেক্ষা করবে আপনার জন্য, আপনার কাছে বসে থাকার চেষ্টা করবে। তাহলে এই যখন আপনার পাশে বসবে, আপনি একে বোঝানোর সুযোগ হচ্ছে। এই যদি আপনার কাছে নাই আসে, তাহলে আপনি কীভাবে বোঝাবেন? আমরা যদি যাই, এ তো আরও দূরে চলে যাচ্ছে, আমরা যাচ্ছি এ দূরে চলে যাচ্ছে। তো এই জন্য আমাদের মুখের ব্যবহার, মুখের ভাষাটা, এটাও সুন্দর হতে হবে, মাধুর্য হতে হবে, মধুর হতে হবে। যেমন আমার আমির আলোচনা বলতেছে, মিঠে মিঠে স্নায়ে ভাইয়ে বলতেছে, তো যেটা এটার অর্থ হচ্ছে কি, আমির আল সুন্নাত আরেকটা রেওয়ায়েত বলে যে আসলে মুসলমান মুমিন মিষ্টি ভাষার অধিকারী হয়ে যাবে, মিষ্ট ভাষার অধিকারী হয়ে যাবে।
আচ্ছা,
মুসলমানের ভাষা এটা ইয়া হতে পারে, খরা ভাষা হতে পারে না। তো আমাদের আসলে এই জন্য আমাদের যেটা স্বভাব, এর মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে। কাউকে যদি আমরা বোঝাতে চাই, তো আর না বুঝলেও তাকে ছেড়ে দেওয়া যাবে না। তো এই জন্য আমার আমির আহলে সুন্নতের প্রদত্ত যেটা আমাদেরকে বাহাত্তরটি নেক আমল দিয়েছে আমার আমির আহলে সুন্নত, এর উপর যদি আমরা আমলদার হয়ে যাই, এটার উপর যদি আমরা আস্তে 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 কিছু না কিছু আমল করতে পারি, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের স্বভাবের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে, আমাদের আমলের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। যেমন আমার আমির আহলে সুন্নত ওখানে একটা এই আমল এটা দিয়েছেন যে আপনি ছোট বাচ্চা হোক, আপনার বয়সের ছোট হোক, একেও আপনি করে কথা বলেছেন। আপনার পরিবারের যেমন বাচ্চার মা, একেও কি আপনি করে কথা বলেছেন? তো এটা হচ্ছে আমাদের মুখের ভাষা, আমাদের ভাষাটা মিষ্ট কিভাবে হবে, সুন্দর কিভাবে হবে, এটা আমির আহলে সুন্নাত আমাদেরকে কি শেখাচ্ছেন। এখন আমরা যদি আমাদের পরিবারের মধ্যে যারা আমাদের ছোট ভাই বোন রয়েছে, বা আমাদের ছেলে সন্তান রয়েছে, বা আমাদের বাচ্চার মারা রয়েছে, ইনাদের সাথে যদি আপনি করে কথা বলি, এখন দেখা যায় আমরা তো তুই তুকারি করে কথা বলি। আরও এটা নিয়ে আমরা অনেক প্রমাণ বা দলিল পেশ করে থাকি। তো আসলে এটা উচিত নয়। কেন? আমাদের ব্যবহারের কারণে, আমাদের ভাষার কারণে অনেকে আমাদের প্রতি প্রভাবিত হবে।
একটা কথা আমি এখানে বলছি যে, মনে করেন নিজের ঘরওয়ালিকে যদি আপনি বলি, সেখানে তো অনেক মানুষের, অনেক পুরুষের প্রেস্টিজে লাগবে।
আসলে
এটা তো খুব কঠিন।
এটা তো ঠিক আছে, আমির আহলে সুন্নাত তো নিজের ঘরওয়ালি না, বলতেছে এটা ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, একেও আপনি করে কথা বলে
না। অনেক সময় আমাদের সমাজে এটা বলে যে মহিলাদেরকে যদি আপনি বলেন, এটা লাই দেয়া হয়ে যাবে, একটু মাথার উপর উঠে যাবে, এরকম। এটা এটা কিরকম?
আসলে ওই আমরা আলোচনা করেছিলাম যে মহাব্বত এটা এমন একটা জিনিস না,
জি,
যখন মহাব্বত হয়ে যাবে না, তখন ওই ঘর থেকে কোনো আওয়াজ বাইরে যাবে না। ঘরের মধ্যে যে উপোস আছে, এটাও কোনো ঘরের প্রতিবেশী জানতে পারবে না। অথচ আপনার বাচ্চার মা উপোস, বা আপনার পরিবারের মধ্যে খাবার নাই, কিন্তু পাশের বাসায় এরাও বলতে পারবে না যে আপনারা উপোস। এটা কখন হবে? যখন আমরা একে অপরের প্রতি মহব্বত থাকবে, একে অপরের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকবে, মমতা থাকবে, তখন হবে। আর যদি আমাদের মধ্যে একটু হানাহানি হয়, মারামারি হয়, বা মনোমালিন্য হয়, আমাদের চাউল নেই, চাউল এনে নেই, এরকম করছে, সেরকম করছে,
দর্শক আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম। আমাদের এখন একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা নিব, এরপর ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসবো।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়াসালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জানব যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, ওই সৌভাগ্যবান কারা যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, যাদের দোয়া ফেরত দেওয়া হয় না? প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি, ওই সৌভাগ্যবান কারা। এক নম্বর হচ্ছে বিপর্যস্ত ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, এবং তিনি যিনি আর্থদের আহ্বানে সাড়া দেন এবং বিপদ আপদ দুর্বৃত করেন। প্রিয় ইসলামী ভাইরা, যারা বিপর্যস্ত ব্যক্তি, মানসিক আর্থিক, শারীরিক যারা বিভিন্ন দিক দিয়ে বিপর্যস্ত ব্যক্তি, তারা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, ওই দোয়া কবুল করেন। দুই নম্বর সৌভাগ্যবান কারী হচ্ছে পাপী অথবা কাফির কর্তৃক অত্যাচারিত ব্যক্তি, অর্থাৎ এক কথা হচ্ছে মাজলুমের দোয়া। কেন হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসু হাক্কুন আলাল্লাহি আল্লা ইউরদ্দু লাহুম দাওয়া। এটা আল্লাহ তাআলার অধিকার যে তিনি তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন। আসুন, তিন ব্যক্তির কারা রয়েছে? এক, আসাইমু হাত্তা ইফতির, অর্থাৎ রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইফতার করে না, অর্থাৎ ইফতারের আগ মুহূর্ত, অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন দোয়া করে। ওয়াল মাজলুম হাত্তা ইয়ানতাসির, অত্যাচারিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার জুলুমের প্রতিকার না হয়। ওয়াল মুসাফির হাত্তা ইয়ারজিআ, আর মুসাফির ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। মজলুম যারা রয়েছে যখন তারা দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। প্রিয় ইসলামী বেরা, এই সৌভাগ্যবানদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তিন নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ ব্যক্তি, অর্থাৎ যারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারে, এক কথায় যে কোনো অবস্থায় যারা শাসক রয়েছে, যারা ন্যায় বিচার করে, ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়কে ন্যায় বলে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, ন্যায়ের প্রতি সুচার, তাদের দোয়া কবুল করেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতু লা ইয়ারুদ্দুল্লাহু দোয়াআহুম, অর্থাৎ তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে একটি হচ্ছে ওল ইমামুল মুকসিত, অর্থাৎ ন্যায়পরায়ণ ব্যক্তি। ন্যায়পরায়ণ ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করেন। চার, ধর্মপরায়ণ ব্যক্তি, যারা ধর্মের প্রতি আগ্রহী, যারা ধর্মকে বিশ্বাস করে, যারা ধর্মের হুকুম আহকাম মেনে চলে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার হুকুম আহকামকে মেনে চলে, তাদের দোয়াও আল্লাহ ফেরত দেন না, তাদের দোয়া কবুল করেন। পাঁচ নম্বর হচ্ছে পিতা মাতার অনুগত সন্তান, যে সন্তান মা বাবার খিদমত করে, মা বাবার কথা মতো চলে, মা বাবার চোখে চোখ রাখে না, তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যা শুনেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলোচনা শুনেছি যে মজলুম অনেক সময় বাদদোয়া করলে দোয়াটা বাদদোয়া কবুল হয়ে থাকে, তো আমাদের মজলুমের বাদদোয়া থেকে বাঁচা উচিত। দর্শক, আমরা এই পর্যায়ে একটি নাতে পাক শুনবো, এরপর আমরা ফিরে আসবো। যে
বোলালো হে মুঝে এ শাহে বহরোবে মদিনে মে, বোলালো হে মুঝে এ শাহে বহরোবে মদিনে মে, বোলালো হে মুঝে এ শাহে বহরোবে মদিনে মে, মে ফিরতা হুয়া আও তেরে দর পে, মদিনে মে মে হুয়া তেরে দর পে মদিনে মে, মদিনে জানে ওয়ালো যাও যাও ফি আমানিল্লাহ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে রমজান শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ডেকে নেন, একবার নয় দুবার নয় বারবার যেন ডেকে নেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কলগুলো শুনছি।
আল্লাহুম্মা তাকাব্বাল, তুমি আপনাদের প্রতিদিন দেখতে আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের সবাইকে আমার আন্তরিক মোবারক।
আপনাকে মোবারকবাদ, অবশ্যই দেখতে থাকুন, দেখতে দেখতে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতেও পারবেন। জি,
আমার নাম তোলাল ইস্তাম্বুল জামাল থেকে। আমি প্রতিদিন মাস্টার ইসলাম দেখি, অনেক ভালো লাগে, আজকের বিষয় জানাচ্ছে অনেক সুন্দর একটি বিষয়, এই বিষয়টা নিয়ে অনেক কিছু জানতে পারবো, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
জি, আপনাকেও ধন্যবাদ, ইনশাল্লাহ দেখুন, দেখতে দেখতে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং সাথে সাথে এটার উপর আমলও করতে হবে আপনাদেরকে, যাতে এটা দেখেছেন শুনেছেন এটার উপর যদি আমলও করেন ইনশাল্লাহ এটার ফলও পাবেন ইনশাল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ বোরহান, আমি থাকি ঢাকা নারায়ণগঞ্জ। অনুষ্ঠান আমি দেখতেছি, খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আজকের অনুষ্ঠানের উপস্থাপক মুবাল্লিগ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, এভাবে দেখতে থাকুন এবং বিশেষ করে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন এটাকে শেয়ারও করুন আমাদের অনুষ্ঠানগুলোতে, শুধু এই অনুষ্ঠান নয় প্রত্যেক অনুষ্ঠানকে শেয়ার করুন, ইনশাল্লাহ সেটার সওয়াবও আপনি পেয়ে যাবেন। আমরা আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বোঝানোর ব্যাপারে, যে
আসলে আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু দাওয়াত ইসলামের আমরা দিনই কাজ করতেছি, যে আমাদের ইসলামেরা কাফেলার মধ্যে সফর করতেছে, মাদানী কাফেলার মধ্যে সফর করতেছে, এরপর মসজিদের মধ্যে দরসের ব্যবস্থা হয়ে থাকে, তো ওখানে অনেক সময় দেখা যায় আমাদের ইসলামীরা এই অভিযোগটা করে যে অনেক তো বলেছে আর হচ্ছে না, এ তো মানতেছে না। তো আমাদেরকে এটা খেয়াল করবে, আমাদের কাজ হচ্ছে বোঝানো, কাউকে মানানো না, বাধ্য করা না যে আমি বলেছি মেনে যাবে এমন না। আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া।
এখানে একটি বিষয় আছে আমি যেটা মনে করছি, হয়তো খুব সুন্দর কথা বলছেন, কিন্তু বিষয় হচ্ছে যে আমির হেলে সুন্নাত আমাদেরকে যেই পোশাক দিয়েছেন দাওয়াত ইসলামী আলাদাকে, যেই যে যেভাবে আপনি বাহাত্তর মাদানী আমাদের উপর আমল করতে বলেছেন, সেই আমলটাও যদি করে, কেউ যদি নাও বোঝায়, সে যদি এই পোশাক নিয়ে হাঁটে, আমি আমির হেলে সুন্নাত বলছেন যে এটা তো নিশ্চুপ খামোশি তবলিগ বলেছেন, অর্থাৎ নিশ্চুপভাবে আপনি মানুষকে প্রচার
করতেছেন,
তো এটা তো অটোমেটিকলি মানুষ আপনার কাছে ধাবিত হবে যদি সেই অনুযায়ী আমরা চলতে পারি।
নিশ্চুপ প্রচার এটা যে হেঁটে যাচ্ছে একে দেখে তো মানুষ বুঝে যাচ্ছে। তো আসলে তো আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে মানিয়ে নেওয়া না, এটা বাধ্য করাও না, আমাদের কাজ হচ্ছে বোঝানো, কেউ মানুক বা না মানুক আমাদেরকে বলতে হবে। আমরা হচ্ছে মুবাল্লিগ, যেমন দাওয়াত ইসলামের পরিভাষায় বলা হয় মুবাল্লিগ, আমরা ওয়াইস না, যে ওয়াইস করি তাকে অনেক আমাদের ওলামায়ে কেরামরা, তো আমরা ওয়াইস করি না, আমরা কি করি মুবাল্লিগ। আর মুবাল্লিগের কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া,
প্রচারক,
আমাদের কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। যেমন হাদিসে মুবারকের মধ্যে রয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরমানের সারমর্ম হচ্ছে আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, যদিও একটি আয়াত হয়ে থাকে বা একটি বাক্য যদিও হয়ে থাকে,
সেটা
পৌঁছিয়ে দাও আরেকজন মুসলমানের কাছে, পৌঁছিয়ে দাও আরেকজন মানুষের কাছে, পৌঁছিয়ে দাও। তো আমাদের কাজ হচ্ছে পৌঁছানো, এটা বলা, বারবার বলতে থাকা এটা এরকম, এটা শরীয়তের বিধানটা এরকম, মাসআলাটা এরকম, বা এটার ফজিলত এরকম, কোরআন শরীফের মধ্যে এভাবে এসেছে, হাদিসে মুবারকার মধ্যে এভাবে এসেছে, এটা বলতে থাকা, যে আমার কথা যে মানবে এটার কোনো গ্যারান্টি না। তো আমার বোঝানো এটা ছাড়া যাবে না, আমাদেরকে বারবার বারবার বলতে হবে। এটা একটা প্রবাদ বাক্য রয়েছে এরকম, মা তাকাররা তাকাররা, এই ধরনের একটা প্রবাদ বাক্য রয়েছে যে একটা কথা আপনি বারবার বলতে থাকেন, এটা দিলের মধ্যে এটা গেঁথে যাবে। আপনাকে যখন একটা কথা বারবার বারবার বলা হবে, একটা কথা যখন আমি বারবার বারবার এটা শুনতে থাকবো, তো শুনতে শুনতে এটা দিলের মধ্যে গেঁথে যাবে। তো এই জন্য আমাদেরকে বারবার কি সুযোগে সময়ে যখন সুযোগ হয় বোঝানোর এটা ধারাবাহিকতা এটা বজায় রাখতে হবে, এটা ছেড়ে দেওয়া যাবে না। আমরা অনেক সময় কি হয়ে যায় না, অনেক বুঝেছি আর হবে না, শেষ এরকম হয়ে যায়। যেমন আমির আহলে সুন্নতের একটা এই মাদানী চ্যানেল উর্দুর মধ্যে এই অনুষ্ঠানটা চলে, এক আদত, আমির আহলে সুন্নতের এক আদত, এ ধরনের একটা অনুষ্ঠান হয়েছে। তো এখানে একটা জিনিস যেটা আমাদের নিগ্রানে সুরার ছেলে, তো উনি অনুষ্ঠানটা করে, তো উনি বলেছেন আমির আহলে সুন্নতের একটা আদত বলেছেন, অভ্যাস বলেছেন, বরকতওয়ালা অভ্যাস, এটা হচ্ছে কি বলতে চায়, আমাদেরকে একসময় একবার আল্লাহ হযরত আলাইহিস সালামের যে অনুষ্ঠান হচ্ছে, মানে আল্লাহ হযরতের উরুস উপলক্ষে সফর মাসে 25টা আমাদের অনুষ্ঠান হয়, সিলসিলা হয় আল্লাহ হযরতের ফয়জানে আল্লাহ হযরত, তো লাইভ হয়ে থাকে। তো এখন দর্শক থেকে এটা ইয়ে আসতেছে যে এই অনুষ্ঠানে যদি আমির আহলে সুন্নাত আসে, এটা দর্শকদের থেকে একটা
প্রশ্ন
ইয়ে আসতেছে যে আমির আহলে সুন্নাতকে একটু যদি অনুষ্ঠানে দেখা যায়। তো এখন যিনি ওই অনুষ্ঠানের হোস্ট সম্ভবত উনি ছিলেন, তো এখন ওনার দায়িত্ব ওটা যে আমি এই অনুষ্ঠানে আমির আহলে সুন্নাতকে আনার দায়িত্ব আপনার, আপনি যদি পারেন বুঝিয়ে আপনি নিয়ে আসেন আমির আহলে সুন্নাতকে। এখন উনি বলতেছে এক তো পীর সাহেব, আরেক তো ওনার সব কিছু, কীভাবে যাবো? তো উনি তারপর বলতেছে আমি হিম্মত করেছি আল্লাহ তাআলার নাম নিয়ে আমির আহলে সুন্নাতের দরবারে থেকে একবার টাইম নিয়েছি, সময় নিয়েছি, মানে দেখা করবো আমির আহলে সুন্নাতের সাথে। তো সময় মিলে গিয়েছে, তো বলতেছে আমি গিয়েছি এ ধরনের দরজায় দাঁড়িয়ে আছি, বলছে কিছুক্ষণ অপেক্ষা করো। তো এরপর কিছুক্ষণ বাদে বলতেছে আপনি আসতে পারেন দেখা করার জন্য আমির আহলে সুন্নাতের। তো আমির আহলে সুন্নাতের দরবারে হাজির হওয়ার পর উনি আরজ করেছেন, বাবা এই দর্শকদের থেকে এটা চাহিদা আসতেছে, আপনাকে অনুষ্ঠানে একটু সময়, আপনি যখন ইচ্ছা 10 মিনিট দেন, 5 মিনিট দেন, 25 মিনিট দেন, এটা আপনার ইচ্ছা, যখন ইচ্ছা আপনি দর্শকদের থেকে একটা অফার আসতেছে আপনাকে ইয়ার জন্য, সবগুলো তো আপনার, আপনার অনুষ্ঠান আপনার সবকিছু আপনার। তো আমির আহলে সুন্নাত ওনাকে ইশারা দিয়েছেন, মানে আমির আহলে সুন্নাতের লেখনের কাজ, লেখার কাজ অনেক বেশি, আমির আহলে সুন্নাত অনেক ব্যস্ত থাকে লেখার কাজে, তো এভাবে দেখিয়েছেন। তো উনি আর তেমন বলে নাই, আর কিছু বলে নাই, উনি এখন চলে আসতেছে। তো আমির আহলে সুন্নাত সময় দিতে পারবেন। তো আমির আহলে সুন্নাত একটা বাক্য বলেছেন ওনাকে, বেটা এত সহজে হার মেনে চলে যাচ্ছ, আমি যদি এত সহজে হার মেনে চলে যেতাম দাওয়াত ইসলামে আজকে এতটুকু আসতাম।
আল্লাহু আকবার।
তো উনি বলেছেন আমি এই কথাটা বুঝলাম না যে বাপ্পা এটা কী বলেছে, আমি রিলেশন এটা কী বলছে, মানে হার মেনে চলে যাও মানে, তো আমি বুঝি নাই। বলছে বেটা বসো, আমাকে বসাইছে, আমি বসলাম। বসার পরে বলতেছে তুমি বস, আমি বললাম আমি ব্যস্ত, তুমি চলে যাচ্ছ, এটা তো হার মানা হয়ে গেল। তোমার উচিত ছিল আমাকে বুঝিয়ে সুঝিয়ে যে কোনো প্রকারে কী করা, রাজি করানো, এত সহজে হার মানবে না। আপনাকে যখন কাজের জন্য পাঠিয়েছে, আপনি যখন কাজের জন্য এসেছেন, আপনি এটা হাসিল করার কী করেন, চেষ্টা করেন, তো বোঝানো বোঝানো এটা ছাড়া যাবে না। তো আমির আহলে সুন্নাত এটার দ্বারা আমাদেরকে একটা মেসেজ এটা দিচ্ছে যে কারো কাছে গিয়েছি আমরা কোনো কিছু হাসিল করার জন্য, এটা আখেরাতের হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের তো বেশি উদ্দেশ্য এটাই থাকে, আমাদের ইসলামে যখন কারো কাছে যায় প্রথমত ওখানে নিয়ত করে নে, আর আখেরাতের নিয়তটাই করে নে। তো যদি অনেক সময় যে কোনো কারণে যে কোনো উদ্দেশ্যে গিয়েছে কোনো ইসলামের কাছে, তো বলতে সহজে হার মেনে আসবে না, ওটা কামিয়াব করে আসার কি করা।
মাশাআল্লাহ দর্শক, এটা খুব সুন্দর একটি ঘটনা আমার কাছ থেকে শুনেছি, এবং এটা আমার জন্য অনেক শিক্ষণীয়। আমাদের আসলে সেগমেন্টের সময় প্রায় 5 মিনিট অতিবাহিত হয়ে গেছে, শুধু এটা শোনার জন্য আমি আসলে খুব ইন্টারেস্টেড ছিলাম। জি চালিয়ে দিন।
রমজান 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 রমজান।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আলাইকুম সালাম রাহমাতুল্লাহ।
বাড়ি কোথায় আপনার?
বাড়ি এখানে বাটিয়ারি।
কত বছর ধরে কাজ করতেছেন?
4 বছর ধরে কাজ করতেছি।
মাশাআল্লাহ। এখন তো রমজান মাস।
জি রমজান মাস।
রোজারা কেন কাজ করে আপনার কষ্ট হয়
না? কষ্ট হবে কেন, রোজার নম্বর আমাদের কষ্ট হবে কেন, আরো ভালো হবে,
ভালো লাগে,
ভালো লাগে।
রোজারা কি কাজ করতে?
কাজ করতে রোজার আগে কাজ করতে আমাদের আরো ভালো লাগে, শরীর আরো ভালো
ভালো লাগে,
মাশাআল্লাহ, কারণ
তো। তো এখন কয়টা বাজে আপনি কাজে আসেন?
আমরা কাজ আসে 6টায় চলে যাই, 4:30।
4:30?
জি।
আচ্ছা মাশাআল্লাহ। ইফতার কোথায় করেন?
ইফতার বাসায় করি, একসাথে সবাই মিলে বাসায় করি।
ফ্যামিলি নিয়ে?
না, ফ্যামিলি নিয়ে একসাথে সবাই
করে।
আমরা মুসলমান না, আমাদের জন্য তো আসছে সেটা, আমাদের কষ্ট হবে কেন, কখনো কষ্ট নেই,
কষ্ট নেই
না।
আপনি মাদানী চ্যানেল যারা আপনার মতো বলছেন, করে ওদের উদ্দেশ্যে কিছু বলবেন?
এই তো ওরা, আমরা যখন রোজা রাখতে পারি ওরা রোজা রাখবে, আমরা বলবো, আমরা দোয়া করি ওরা যেন রোজা রাখতে পারে, সে আমরা কল্পনা করি।
মাশাআল্লাহ দর্শক, উনি খুব আসলে এটা নয় যে উনি কষ্ট হচ্ছে না, অবশ্যই কষ্ট তো হচ্ছে, কিন্তু উনি রোজার প্রতি ভালোবাসা রেখে বলছে কষ্ট হচ্ছে না। তো দর্শক অবশ্যই তো কষ্ট হয়, সব জায়গায় মানুষ বসে থাকলেও কষ্ট হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা আসান দান করুক যে উনি উৎসাহ নিয়ে যে বলেছেন, যে আল্লাহ তাআলা ওনাকে, আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা ওনার কষ্টটাকে যেন দূর করে দেয়, এবং বিশেষ করে ওনার অভাবগুলো দূর করে দেয়, এবং সাথে সাথে যারা এই পরিশ্রমের কাজ করেন তারা দরকার হলে আপনারা পরিশ্রমের কাজটাকে কমিয়ে দিবেন। আমার এলাকার মধ্যে একজন রিক্সাওয়ালা আছে আমার সাথে, মোটামুটি সে আমাকে একটু পছন্দ করে, মহব্বত করে, সালাম দেওয়া হয়, তো আমি তার সাথে একটু ভালো ব্যবহার করে থাকি, মানে আমাকে দেখলে দূর থেকে সালাম দেবে, হাত উপরে উঠাবে। তো কয়েকদিন আগে তার সাথে দেখা হয়েছে, তো আমার একটা কাজের জন্য আমি তাকে বললাম যে আপনি কি অমুক জায়গায় যেতে পারবেন, তিনি বলছেন যে হুজুর আসলে এত দূরে আমি এমনি রিক্সা চালাচ্ছি, কিন্তু আমি এত দূরে যেতে পারবো না, কেননা আমি রোজা রাখি হুজুর, তো রোজা রেখে আসলে এত দূরে যাওয়া সম্ভব না, আমি কাছে কাছে ছোটোখাটো ভাড়াগুলো আমি মানে করি। তো মাশাআল্লাহ শুনে আমার খুব ভালো লেগেছে, এবং মানে ভালো অর্থাৎ আমার অন্তরটা খুশি হয়েছে যে একজন মানুষ যে তিনি রোজা রাখছে, এবং আমিও তাকে আর জোর করি নাই। তো আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই। তো আসলে প্রত্যেক মানুষের যে যে অবস্থানে আছে না কেন, রোজা রাখা উচিত, এবং তিনি ওনার কাজটাকে কিন্তু কমিয়ে দিয়েছেন, যে বিষয়টা বলার জন্য বলছি আমি, অর্থাৎ তিনি ওনার যে ইয়াটাকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, কম ভাড়া করেন, হয়তো ওনার অভাবটা পুরো পরিপূর্ণ হয়তো অভাবটা যায় না, কিন্তু এরপরেও তিনি এটার উপরে সুক্রিয়া, তিনি সবসময় আমি দেখি যে আমিও তার শিক্ষণীয় তার কাছ থেকে, অর্থাৎ যখনই তার চেহারাটা দেখবো, বললাম ইসিম ভাই লোকটা তো এমন সুন্দর না, কালো, কিন্তু সবসময় আমি হাসি দেখি তার চেহারার মধ্যে, এটা আসলে অনেক বড় একটা শিক্ষার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বুঝছেন যে বিষয় নিয়ে বলছিলেন
না, এটা তো আপনি যেটা বলেছেন মুস্কি হাসি, এটা তো খুবই দরকার বোঝানোর ক্ষেত্রে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যখন কারো কাছে কারোর সাথে কথা বলার জন্য যাব, তো আমাদেরকে বলা হচ্ছে আপনার চেহারার মধ্যে মুস্কি হাসি থাকতে হবে। মুস্কি হাসি থাকলে মানুষ আপনার কাছে আসবে। আমরা যদি মুডের মধ্যে থাকি, একদম মুখটাকে ইয়া করে রাখি, তাহলে কেউ আসবে না। অনেক সময় প্যারেশানগ্রস্ত মনে করবে, অসুস্থ মনে করবে। তো মুস্কি হেসে সালাম দিয়ে মুসাফা করে আগে ওনার কাছে ওনার সামনে অগ্রসর হতে হবে। ওনার নাম কি এটা জিজ্ঞেস করতে হবে। এটা হচ্ছে বোঝানোর আর একটা বড় একটা হাতিয়ার বোঝানোর ক্ষেত্রে। আবার আমাদের আরেকটি বোঝানোর ক্ষেত্রে এরকম রয়েছে, অনেক সময় দেখা যায় আমার উপরস্থ বা আমার সমবয়স্ক সহপাঠী, দেখা যায় আমি যদি বোঝাই তাহলে এ বুঝবে না, এটাও আমাদের খেয়ালে রাখতে হবে। তাহলে এই আমার চেষ্টা হচ্ছে তাকে এটা সংশোধন করে দেওয়া বা এই জিনিসটা তাকে ফরওয়ার্ড করে দেওয়া, বোঝানো। কিন্তু আমি দেখতেছি আমি বললে তো এই হবে না, তাইলে আমার উপরস্থ কাউকে দিয়ে বোঝাতে হবে যে আপনি একে এই ব্যাপারে একটু যদি বোঝাতেন একটু ভালো হবে। আবার দেখা যাচ্ছে এ যার প্রতি বেশি আন্তরিক, যাকে বেশি পছন্দ করে, এই ধরনের মানুষকে দিয়ে যদি বোঝাতে পারে তাহলে এটা আরও মদিনা মদিনা হয়ে যায়, কামিয়াব হবে। অনেক সময় যদি আমি সব জায়গায় বোঝানোর জন্য যাই তাহলে এটা হয়তো ফল পুষ্ট না হতে পারে, ফল আমি নাও পেতে পারি। তো এই জন্য আমাদেরকে এটাও সব বোঝানোর ক্ষেত্রে এগুলোও খেয়াল রাখতে হবে, কাকে দিয়ে বললে বেশি বুঝবে, কাকে দিয়ে বললে সহজে মেনে যাবে, এটাও আমাদের সব কিছু খেয়াল করতে হবে। আর অনেক সময় দেখা যায় এটা কিতাবের মধ্যেও রয়েছে যে আপনার দিলে বলতেছে আমি যদি বুঝাই এ মেনে যাবে, এ বুঝবে, তাহলে তখন কোনো গুনার কাজে খারাপ কাজে তাকে বোঝানোটা এটা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, তখন যদি আমার দিলে বলতেছে আমি যদি বোঝাই এ মেনে যাবে কিন্তু আমি বোঝালাম না, তাহলে তখন গুনাগার হব, কোনো গুনার কাজ করতেছে, কোনো অন্যায় কাজ করতেছে, এটাও খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় না আমি তো বোঝালে বুঝবে না মনে হয়, তখন সমস্যা নেই, তখন অন্য কারো মাধ্যমে যার কথা শুনলে এ মানবে তার মাধ্যমে বোঝাতে হবে।
দর্শক, আসলে বলা হচ্ছে যে উদ্ধত একটি কথা বলে হেকমত মুমিন কা গুমশুদা খাজানা, অর্থাৎ বুদ্ধিমত্তা হচ্ছে একজন মুমিনের গোপন ধন ভাণ্ডার না, এরকম না হচ্ছে এটার অর্থটা অনেকটা এরকম। তো সবসময় বুদ্ধিমত্তার সাথে হিকমতের সাথে কাজ করা উচিত। যেমন আমরা শুনেছি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার দিকে মনে হয় ইঙ্গিত করা হয় অথবা কোনো একজন বুজুর্গ তিনি বলেছেন, কেউ যদি কাউকে সবার সামনে বুঝায় তাহলে সে মূলত তাকে অপমান করেছে, আর কেউ যদি কাউকে একাভাবে একাকী অবস্থায় বুঝায় তাহলে সে তাকে সুসজ্জিত করেছে। তো আমরা হুজুরের কাছ থেকে সবসময় একটা জিনিস শুনেছি যে এখানে আজকের অনুষ্ঠান যে আমরা যখন কাউকে বুঝাবো তখন আমরা যেন একাভাবে বুঝাই এবং এমন লোককে দিয়ে বুঝাই যে লোকটি ওনার পছন্দনীয় লোক। যেমন মনে করুন পছন্দনীয় লোক যে যারা হয়ে থাকে মহাব্বতের মানুষ, ওনার হুজুরের কাছ থেকে শুনেছি যে ওনারা ওনার উপর চোখ বন্ধ থাকে, উনি যেটাই বলেন না কেন মানুষ সেটা মেনে নেয়। তাই আমাদের কোনো কিছু বোঝানোর সময় সেভাবে বোঝানো উচিত, নম্রভাবে বোঝানো উচিত। আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা নেব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বধু, আল্লাহ পাকের এমন এক নিয়ামত যার কোনো তুলনা নেই। আল্লাহ পাক মৌমাছির অন্তরে এই কথা গেঁথে দিয়েছেন যে কিছু পাহাড়ে এবং বৃক্ষসমূহে ঘর বানাও, অতপর মিষ্টি তিতা পানসে প্রত্যেক রকমের ফল এবং ফুল থেকে খাদ্য গ্রহণ করো, আর সেগুলোর সন্ধানে নিজের প্রভুর বানানো পন্থায় চলতে থাকো। 14 পারার সুরা নাহালের 69 নং আয়াতে ইরশাদ হচ্ছে, এর মধ্যে অর্থাৎ মধুর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে। হাদিসের তৈয়বার মধ্যে এসেছে শেফা বা আরোগ্য দুটি বস্তুর মাঝে রয়েছে, কোরআনের পাক তিলাওয়াত করা এবং মধু পান করার মধ্যে। মধু চারটি কালার হয়, চারটি রং হয়, একটি হচ্ছে সাদা, আরেকটি হচ্ছে হলুদ, আরেকটি হচ্ছে লাল এবং আরেকটি হচ্ছে কালো। তাফসিরে হাসানাতের মধ্যে এসেছে সাদা রঙের মধু যুবক মৌমাছির হবে, হলুদ রঙের মধু মধ্য বয়সের মৌমাছির, আর লাল রঙের মধু বুড়ি মৌমাছির, আর কালো রঙের মধু হবে বুড়ি মৌমাছির চেয়েও অধিক বয়স্ক হয়ে পরিশ্রম করা মৌমাছির। এটি তাফসিরে হাসানাত নামক কিতাবের মধ্যে এসেছে। নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের কুদরত এবং হিকমতের একটি নিদর্শন যে তিনি তার পরিপূর্ণ কুদরত দ্বারা একটি সামান্য দুর্বল মাছিকে এই গুণ দান করেন যে সে বিভিন্ন ধরনের ফুল থেকে ফল থেকে এমন নরম উপাদান গ্রহণ করে যার থেকে উৎকৃষ্ট মধু তৈরি হবে, যা হবে খুবই মনোমুগ্ধকর, পবিত্র ও পরিচ্ছন্ন এবং অসংখ্য উপকার সমৃদ্ধ হবে। আসুন মধু আমাদের জন্য কতটা উপকারী এ ব্যাপারে একটু শুনে নেই। নাম্বার এক, মধু হচ্ছে পাকস্থলীর বন্ধু, এর মাধ্যমে পাকস্থলীর অম্লতার প্রভাব কম হয়ে যায়। নাম্বার দুই, লিভারের রোগের জন্য দৈনিক 100 গ্রাম পরিমাণ মধু ব্যবহার করা অত্যন্ত উপকারী। নাম্বার তিন, মধুর সাথে যবের ব্যবহার কিডনির ব্যথা ছাড়াও পাথরও নির্গত করতে পারে। নাম্বার চার, গলা থেকে নিয়ে ফুসফুস পর্যন্ত জ্বালা ব্যথার কারণে গরম পানিতে মধু দিয়ে ব্যবহার করা উপকারী। নাম্বার পাঁচ, মধু মানুষের শরীরের উষ্ণতাকে বৃদ্ধির মাধ্যমে রক্তের প্রবাহকে দ্রুত এবং রক্তকে পরিষ্কার করে। কিন্তু স্মরণ রাখবেন, প্রত্যেক ব্যক্তির শারীরিক গঠন ও মেজাজ ভিন্ন হয়ে থাকে, তাই কোনো কিছু ব্যবহার করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেশি বেশি মধু গ্রহণ করবেন, কেননা মধুর মধ্যে অনেক রোগের শেফা আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
শুনেছি মধুর ব্যাপারে, এবং এটাও শুনেছি যে এখন 100 গ্রাম মধু খাওয়ার জন্য উপকারী বলেছেন, যদি সবাই মধু খেয়ে নেন এটাও সমস্যা, কেননা অনেকে মধু হজম করতে পারে না। তো এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। অর্থাৎ প্রত্যেক জিনিস প্রত্যেক খাবার সবার শরীরে ম্যাচ করে না, এবং সবার স্বাস্থ্য সবসময় এক থাকে না, তাই যে কোনো কাজ করার আগে একজন ডাক্তারের পরামর্শ নিন, এরপরে সেই কাজটা করুন, ইনশাল্লাহ এর দ্বারা সাইড এফেক্টগুলো হবে না। দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠান একদম শেষ করে দিয়েছি আমরা এখন, আর কোনো আমাদের সময় নাই আমাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত।